ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ সাহেব ওনার একটা বই তো আগে আছে এই ব্যাপারে, সত্যের সন্ধানে, না সত্যের সন্ধানে, আর একটা আছে খ্রিস্টান মুসলিম সংলাপ, আর তিন নম্বর মনে আটটা খ্রিস্টান মুসলিম সংলাপ সংলাপ তৃতীয় খণ্ড ওনার তৈরি হয়ে গেছে, মাসখানের মধ্যে ছাপা হবে। এগুলো খুব উপকারী বই, খ্রিস্টানরা এইসব কথা কোন জবাব দিতে পারতেছে না। তো আমাদের জানা থাকলে সুবিধাই, আমাদের তো বর্ডার এলাকায় অনেক মানুষ খ্রিস্টান হয়ে গেছে, তাদেরকে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এই সই কথাগুলো শোনাই দিলে ওরা সে এলাকা থেকে পালায় রাখে, এই জন্য সই কথাগুলো জানার দরকার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবং উনি আলেম না, কিন্তু এই ব্যাপারে আমাদের থেকে অনেক বেশি উনি রিসার্চ করছেন। রিসার্চ করার কারণে পুরা বাইবেলের নগজ বের করে আছে, আপনি দেখাই দিয়েছেন কোন সংস্কারের সাথে আর এক সংস্কারের মিল নেই, কিভাবে কাটছাট করছে, আল্লাহর কিতাবে কাটছাট করা যায়, তাই করছে এরা। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে হিদায়াত দান করেন। আর এখন তো ইসলামের কঠিন জামানা চলতেছে, সৌদি আরবকে মুসলমানদের প্রাণ কেন্দ্র বলা হয়, সারা দুনিয়ার মুসলমান সেখানে যায় হজ উমরার জন্য। সেখানের অবস্থা শুনলে দুঃখ লাগে, বছরখানি আগে ওখানের এক আলেম তিনি হাইয়াতুল উলিয়া লিল আমরে বিল মারুফ আর নাহিয়ানিল মুনকার এটা চেয়ারম্যান, সে লোক বক্তব্য দিল যে মহিলাদের সাথে রাস্তাঘাটে দেখা হলে সালাম করা, মুসাফা করা, এটা সুন্নত। নাউযু বিল্লাহি মিন যালিক। আমর বিল মারুফের চেয়ারম্যান এই লোক ফতোয়া দিচ্ছে যে বেগানা মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ হলে সালামও দিতে হবে আর কি করতে হবে, মুসাফা করতে হবে। এমনি জেনা ব্যবিচারে দুনিয়া তলায় গেছে, উনি জেনা ব্যবিচারের রাস্তা আরো খুলে দিচ্ছেন। যাই হোক, আমি ব্যাখ্যা করব না, ওনার বিরুদ্ধে মজলিসে দাওয়াতুল হকের পক্ষ থেকে আমাদের যাত্রাবাড়ি হুজুর শেখুল হাদিস মাওলানা মাহমুদুল হাসান সাহেব কিতাব লিখছেন। এই কিতাব লেখার পরে সৌদিতে অনেকে কিতাব লিখছে, উনি আগে লিখছেন, পরে সবাই সাহস হয়েছে, সবাই লিখছে। আর এক ঘটনা ঘটছে, কিছু যুবক ওনার বাড়িতে গেছে, যে দরজা খটখটেছে, তো তার বিবিসা বলল আপনারা কারা, বলল আমরা এই এলাকার যুবক ছেড়ে দিই। কি জন্য আসছেন, বললো আপনি চেয়ারম্যান সাহেব বিবি না, বললো আপনার সাথে মুসাফা করতে। এই খবর শুনে ওই লোক ওই মহিলা তাড়াতাড়ি তার স্বামীর কাছে ফোন দিছে, তাই তুমি কি ফতোয়া দিছ, সব ব্যাটারা আমার সাথে মুসাফা করতে এসে তার চাকরিও চলে গেছে। বাইতুল্লাহর মধ্যে ভূত ঢুকছে, বাইতুল্লাহর মধ্যে কি ঢুকছে? ভূত ঢুকছে। সৌদি আর প্রাণ কেন্দ্র নেই। গতকাল আর একটা সংবাদ দেখলাম, গতকাল ওখানে একজন বড় স্কলার, ওটার নাম হল কাউন্সিল অফ সিনিয়র স্কলার, কাউন্সিল অফ সিনিয়র স্কলার, ওর একজন সদস্য, তার নাম হল মুতলাক। নাম কি? মুতলাক। সে লোক এক বয়ান দিছে যে মুসলিম বিশ্বের অধিকাংশ মেয়েরা যেহেতু বোরকা পরে না, মুসলিম বিশ্বের অধিকাংশ মেয়েরা যেহেতু বোরকা পরে না, কাজে আমাদের সৌদি আরবে এটা বাধ্যতামূলক করা যাবে না। কেউ পড়লে পড়ুক, কেউ পড়লে পড়ুক, এটা বাধ্যতামূলক করা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। সে ইসলামী স্কলার, মানে শাব্দিক অর্থ তো ইসলামী চিন্তাবিদ। আমি বলি তোমরা ইসলামী চিন্তাবিদ না, তোমরা ইসলামী চিন্তা ভেদ। ইসলাম নিয়ে চিন্তা করতে করতে ইসলাম ভেদ করে কুফুরের মধ্যে ঢুকে গেছে। চিন্তা ভেদ, এই কথাটা কোন কিতাবে আছে? সে তো ইসলামী স্কলার। স্কলার নামে হাদিস কোরআনে কোন টাইটেল নেই। হাদিস কোরআন আছে আলেম ওলামা, ওয়ারাসাতুল আম্বিয়া, এইসব শব্দ আছে। স্কলার নামে কোন শব্দ নেই। লাগছে দাবি করতে থাকে ইসলামী স্কলার, তার কথাটা হয় কোরআনে থাকতে হবে, নবীজির সুন্নাতের মধ্যে থাকতে হবে, ওর ভিত্তিতে কথা বলতে হবে না? তো সে ভিত্তি বানাইছে কোনটা? তো অধিকাংশ মহিলা পড়ে না, তো এটা কি দলিল হল? হ্যাঁ, অধিকাংশ মহিলা পড়ে না, তার কয়েকদিন পর পর অধিকাংশ লোক যেহেতু দাড়ি রাখে না, তো দাড়ি রাখার দরকার নেই। এরকম করতে করতে তো ইসলামের সব শেষ। অধিকাংশ লোক যেহেতু ব্যাংকে সুদ খায়, তো সবাই সুদ খাওয়া উচিত। অধিকাংশ কথাটা তো গণতন্ত্র থেকে আসছে, ইসলামে আসে নাই। ইসলাম বলতে যে পুরা দুনিয়ার লোক যদি একটা কথা বলে, পুরা দুনিয়ার লোক, আর ইসলাম তার বিরুদ্ধে বলে, সেটা মানতে হবে। কোন গণতন্ত্র নেই ইসলামে, ইসলামে কোনো গণতন্ত্র নেই। এগুলো সাপের মন্ত্র, মন্ত্র তন্ত্র, এগুলো ইসলামে নেই। কিন্তু দুর্ভাগ্য যে মুসলমানরা এটাকে এত আপন করে নিছে যে অনেক মসজিদে যে কমিটি হয় সেখানেও ভোটাভুটি হয়। মসজিদের কমিটি হবে, সেখানেও ভোটাভুটি করে সদস্য বানায়। তাহলে আমরা কি পরিমাণ নিচে নেমে গেছি যে একটা কুফুরি তন্ত্র দিয়ে আমরা মসজিদ চালাইতেছি। আমাদের মতো হতভাগা মুসলমান আল্লাহ জমিন আর আছে? গণতন্ত্র কেন কুফুরি তন্ত্র, এই ব্যাপারে আমার লেখা কিতাবুল ইমানে বিস্তারিত দেখেন। এছাড়া কয়েকদিন আগে আমার একটা কিতাব বেরোয়েছে, কি নাম? ইকমাল উসুন্না। তার মধ্যে আমি তালি করে দেখাইছি, গণতন্ত্র এই বলে, ইসলাম এই বলে, গণতন্ত্র এই বলে, ইসলাম এই বলে, তালি করে দেখাইছি। গণতন্ত্রের কোন কথার সাথে ইসলামের সাথে কোন কথার মিল নেই। এটা হলো ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত ধর্ম, বিশ্বকে বিজয় করার জন্য, বিশ্বের উপরে দাদাগিরি করার জন্য, মাতব্বারি করার জন্য। এটা ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত ধর্মের নাম হল গণতন্ত্র। ডেমোক্রেসি, এটা দিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন দল বানায়, দল বানায় ওরা দেখে কোন দল দিয়ে আমাদের স্বার্থ উদ্ধার হবে, ওদেরকে পাওয়ারে আনে। বুঝতেছেন? যে দল দিয়ে তাদের কাজ হবে তাদেরকে কি করে পাওয়ারে আনে। এটা ইসলামের কি হল? এটা দিয়ে ইসলামের কোন কাজ করা ঠিক? ঘৃণা করা উচিত। এটাকে যে মনে প্রাণে পছন্দ করবে তার ইমান বাতিল হয়ে যাবে, তাকে মনে প্রাণে ঘৃণা করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই কুফরি তন্ত্র থেকে আমাদেরকে মুক্তি দাও। তাকে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত যদি কোন ভোট হয় তো তুলনামূলক ভালো লোকের আনার জন্য ভোট দেওয়া যায়, এটা অন্য মশলা। এটা যতদিন আমরা দূর করতে না পারি, এই জোয়াল কান্দেরতে নামাইতে না পারি, জোয়াল বোঝেন না, লাঙ্গল জোয়াল, এই জোয়াল আমাদের কান্দে চাপানো হয়েছে, এটা যতক্ষণ সরাইতে না পারি ততক্ষণ যদি ভালো লোককে আনার জন্য, কিছু ভালো লোক আর কি, একদম পুরা ভালো লোক তো ইলেকশনে যায় না। হাফিজুজুর গেছিলেন তৌবা করার জন্য, তৌবা করো এটা ঠিক না, এটা বলার জন্য গেছিল, এই জন্য ভালো লোক যায় না। তুলনামূলক কম খারাপ লোকরে ক্ষমতা আনার জন্য যদি কেউ ভোট দেয়, এটুক শরীয়তে অনুমতি দিছে, এটা ভিন্ন একটা মশলা। যেমন মরা মুরগি খাওয়া জায়েজ নেই, কিন্তু যে না খেয়ে মরতেছে তার জন্য কি, এরকম আর কি। তো গণতন্ত্র ইসলামে নেই, এটা বিশ্বাস করতে হবে, ইমান রক্ষা করার জন্য বিশ্বাস করতে হবে। এটা ইহুদি খ্রিস্টানদের তৈরিকৃত একটা সম্মিলিত ধর্ম, এটা এই ধর্মের শরীয়ত আছে, সেই শরীয়তের নাম হল দেশের সংবিধান। এই ধর্মের খোদা আছে, আমেরিকার প্রেসিডেন্ট হল এই ধর্মের খোদা, ফারাউন, যেনকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হল বড় খোদা। আর তোমরা বাকি যারা আছো, বাংলাদেশের প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট, তোমরা হলো ছোট খোদা, তোমরা আমারে মেনে চলবা, আমার কাছে জিজ্ঞেস করে করে চলবা। ঠিক ফারাউন যেভাবে চালাইছিল, আমেরিকার প্রেসিডেন্ট ওইভাবে চালাইছে। কয়েকদিন আগে সৌদি আরব আসছিল, কোটি কোটি ডলার নজরানা নিয়ে গেছে, সে হলো বড় হুজুর। সে কোন দেশে গেলে অনেক বড় নজরানা দিতে হয়, হাদিয়া দিতে হয়, তারে মুসলমানরা তার গোলামি করতেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ মুসলমানদেরকে বুঝদান করুক, বিশেষ করে আরব দেশের রাষ্ট্রগুলোকে বুঝদান করুক। খবর আসল মোদি আবুধাবি সফরে গেছে এবং সেখানে একটা মন্দির করার পারমিশন নিয়েছে। আজকে আবুধাবিতে মন্দির হয়েছে, কালকে তো সৌদি থেকেও পারমিশন নেবে, ওইখানেও মূর্তি পূজা শুরু করল। মোদি, আমি তাহলে মোদি দোকানদার বলি, আমেরিকাটারে বলে টেম্পু, আরে বলে মোদির দোকানদার। সে আবুধাবিতে মন্দির খুলতেছে, তাহলে কোন আশ্চর্য না, আর কয়েকদিন পর পত্রিকা আসবে সে সৌদির মোহাম্মদের কাছ থেকে পারমিশন নিয়ে কি খুলছে, রিয়াদে মন্দির খুলছে, কোন আশ্চর্য। মুসলমানদের এইরকম অধঃপতনের একটা জামানা। আল্লাহ তাআলা এখনো পর্যন্ত বাংলাদেশের মুসলমানদেরকে অনেক ভালো রাখছে, এবং এই ভালো রাখার পিছনে দুটা মেহনত, কওমি মাদ্রাসা, দাওয়াত ও তবলিগ। এই দুটা মেহনতের কারণে, কওমি মাদ্রাসা, দাওয়াত ও তবলিগ, এই দুটা মেহনতের কারণে হাজার অনেক দেশের তুলনায় আল্লাহ তাআলা বাংলাদেশকে ইসলামের দিক দিয়ে, আমরা গরিব হইতে পারি, ইসলামের দিক দিয়ে আমরা এখনো অনেক ভালো আছি। এখানে লোকেরা আলেম ওলামাকে মহাব্বত করে, তাদের সাথে জড়িয়ে থাকে, আমাদের মেয়েরা এখনো বোরকা পরিধান করে। হ্যাঁ, কিছু গার্মেন্টস যায় সেটা ভিন্ন কথা, অধিকাংশ মেয়েরা এখনো ঘরে থাকে, পর্দা করে, আল্লাহকে ভয় করে, ঠিক কিনা? স্বামীকে মেনে চলে, নামাজ পড়ে, অধিকাংশ মেয়েরা, ঠিক কিনা? এটা আমাদের জন্য বহুত বড় রহমত, আল্লাহ এই রহমতকে আমাদের জন্য স্থায়ী করে দিন। যে বিষয় আজকে বলার উদ্দেশ্য ছিল আজকে সংক্ষেপে বলে রাখতেছি, পরে এক ব্যাখ্যা বলবো ইনশাআল্লাহ। সংক্ষেপে এই, কোরআনে আমাদের ব্যাপারে যত আদা করা হয়েছে, কোরআনে কারিমে মুসলমান মুমিনদের ব্যাপারে অনেকগুলো আদা করা হয়েছে। এক নম্বর, আল্লাহ আমাদেরকে ইজ্জত দান করবে। কি দান করবেন? আলিল্লাহিল ইজ্জাতু আলি রাসূলিহি আলিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সূরা মুনাফিকুন। আল্লাহ বলতেন ইজ্জত, আল্লাহ বলতেছেন ইজ্জত আমার জন্য, আমার রসুলের জন্য, মমিনদের জন্য, আর দুনিয়াতে কারোর জন্য কোন ইজ্জত নেই। সে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যান, হ্যাঁ সিনিয়র প্রেসিডেন্ট হয়ে যান, তোমরা ইজ্জত দিতে পারো, ইজ্জত মনে করতে পারো, কিন্তু আল্লাহ বলতেছে বাস্তবে তাদের কোন ইজ্জত নেই। কোরআন ইজ্জত মমিনদের জন্য। আলাকাতে বলছেন আল্লাহ আমাদেরকে অনেক রিজিক দান করবেন, রিজিকে খুব বরকত দিবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। অনেক রিজিক দিবেন। তিন নম্বর আদা করছেন, জমিনে আমাদেরকে কর্তৃত্ব দিবেন। মুমিনদেরকে কি দিবেন? ইন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন। এই আয়াতে বলা হয়েছে, এরকম অনেক আদা আছে আমাদের, কিন্তু বর্তমান বিশ্বের দিক তাকাইলে এর কোন আদায় আমরা পাইতেছি না। কোরআন ভুল হবে না কোনদিন, কোন ভুল নেই। আল্লাহ কোন গলত আদা করতে পারেন না, বা আল্লাহ করেন না, তাহলে সমস্যা কোথায়? সমস্যা আমাদের মধ্যে। এই সব আদাগুলোর সাথে আল্লাহ শর্ত লাগাইছে, মুমিনিন। কি শর্ত লাগাইছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা পরেশান হয়ো না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী থাকবা যদি তোমরা মুমিন হইতে পারো। সব আয়াতে একটা শর্ত লাগাইছে, কি? মুমিন হইতে হবে। কারণ আমরা হয়েছি পৈতৃক সূত্রে মুমিন, সঠিক অর্থে মুমিন আমরা হইতে পারি নাই। এই জন্য আল্লাহর ওয়াদাগুলো, আল্লাহর ওয়াদাগুলো আমাদের ব্যাপারে বাস্তবায়ন হইতেছে না। কথা বুঝে আসছে না? গলত কোন জায়গায়? প্রকৃত মমিন হইতে গেলে কিতাবুল ইমান মসজিদে মসজিদে তালিম করতে হবে, ইমানের কিতাব, তাহলে প্রাথমিক ইমান হাসিল হয়ে যাবে। সেই ইমানকে পাকাপোক্তা করার জন্য, মজবুত করার জন্য, দাওয়াতের লাইনে মেহনত করতে হবে। দাওয়াতের লাইন দ্বারা শুধু কাকরাইলকে বোঝা ভুল, কাকরাইলেরটাও দাওয়াত, কাকরাইলটাও কি দাওয়াত। এছাড়া উলামায়ে কেরাম বিভিন্ন মহল্লায় যে নিঃস্বার্থভাবে হাদিয়া ছাড়া যে কথা বলতেছে, বিভিন্ন মহল্লায় যেয়ে যে ওইটাও কি দাওয়াত, এটা ব্যাপক জিনিস। তবে কাকরাইলকে যেটা করা হয় এটা একটা মকবুল পদ্ধতি, একটা সহজ পদ্ধতি, দাওয়াতের একটা সুন্দর পদ্ধতি। কিন্তু দাওয়াতকে ওখানে সীমাবদ্ধ করে দেওয়া এটা মূর্খতা। এটা কি মূর্খতা? সীমাবদ্ধ করা যাবে না। আপনি আপনার আত্মীয় স্বজনকে নামাজের কথা বলতেছেন, যাকাত দেওয়ার কথা বলতেছেন, মেয়েদেরকে পর্দা করার কথা বলতেছেন, এটাও তো দাওয়াত, এটাও কি দাওয়াত? ব্যাপক জিনিস, এটাকে সীমিত করে দেওয়া ঠিক না। ওইটাও তবলিগ, কিন্তু ওইটা একমাত্র তবলিগ না। একমাত্র আমার কাছে যে কথাগুলো শুনতেছেন, এখানে আরো হুজুররা বয়ান করতেছে, ওখান থেকে কিছু কথা শুনতেছেন, সেগুলো আপনার মানুষের কাছে বলেন না, বলেন সেটাও তবলিগ। এজন্য ফাজাইলে তবলিগে শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ লিখছেন, মুয়াজ্জিন যে আজান দিচ্ছে এটাও তবলিগ, ওলামায়ে কেরাম যে বয়ান করতেছে কিতাব লিখতেছে মাতৃভাষায়, জাকারিয়া রহমাতুল্লাহ কি লিখছেন ফাজাইলে তবলিগ খুলে দেখেন তো, ওটাও তবলিগ। কিন্তু অনেক লোক মূর্খতাবশত ওইখানে কাকরাইলকে তবলিগ মনে করে। তাহলে ইলিয়াস রহমতুল্লাহ এই কাজ শুরু করার আগে কি দুনিয়াতে তবলিগ ছিল না? ছিল না তবলিগ? 1400 বছরের মধ্যে কোন সময় তবলিগ বন্ধ ছিল না? হ্যাঁ, আল্লাহ ওনাকে দিয়ে একটা নকশা দিচ্ছেন, জামানা হিসেবে এক একটা নকশা দেওয়া হয়। এখন এলএম শিক্ষা একটা নকশা মাদ্রাসা, এলএম নবীজি জামানাও শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু নকশা এরকম ছিল না যে ভর্তি হইতে হবে, ক্লাস বাই ক্লাস পড়তে হবে, এলাম ছিল। কিন্তু জামানার সাইদের কারণে নকশা কি করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, মূল কাজ থেকে রাখা হয়েছে। মূল তাবলিগ হার জামানায় চালু ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই দিল্লি থেকে আজমির পর্যন্ত গেলেন, ওনার কথায় ওনার দাওয়াতে যাওয়ার পথে 80,000 হিন্দু মুসলমান হয়ে গেল। হেরে তবলিগ ছিল না? এত লোক মুসলমান হল, এই বাংলাদেশ তো হিন্দুদের দেশ ছিল, কি ছিল? এই দেশের লোকজন তো মুসলমান হয়েছে দেখি ইলিয়াস রহমাতুল্লাহ এর পরে হয়েছে না আগে হয়েছে? আগে, আগে কেউ না কেউ দাওয়াত দিছে, তাহলে সেটা তবলিগ না। এই জন্য ব্রেনকে পরিষ্কার রাখেন। ওলামায়ে কেরাম কি বলতেছে এটা শোনেন। অনেক মূর্খ লোক এলেম কালাম কম, তারা বাড়াবাড়ি করে, অনেক কথা বলে ফেলে, ওইগুলো ধরা চাই না, ওইগুলো না ধরা উচিত। হকানে ওলামায়ে কেরাম কি বলতেছে ওটা ধরে। তো বলতেছিলাম যে কোরআনের ওয়াদাগুলো আমরা পাইতেছি না, কারণ কি? আমরা মমিন হইতে পারি নাই। এবং কোরআনে এই কারণটাকে খুলে বলা হয়েছে, জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যত বিপদ আপদ দেখতেছ, বিশৃঙ্খলা দেখতেছ, সব মানুষের হাতের কামাই কর্মফল। আয়াত আছে ওয়াআফু আন কাসীর, তাও আল্লাহ তোমাদের সবটা ধরেন না, তোমরা যত অন্যায় করতেছ সবটা কিন্তু পাকড়াও করবে না। ইয়াআফু আন, অধিকাংশগুলো নিজ দয়ায় মাফ করে দেন। অন্য এক আয়াত আছে সবগুলো যদি ধরতেন, মা তাওয়াকালা জাহরিয়া মিন দাব্বা, তাহলে আমরা একজনও বাঁচতে পারতাম না। আল্লাহ যদি আমাদের সবগুলো ধরতেন তাহলে আমরা এক কদমও চলতে পারতাম না। এটা এই জন্য অধিকাংশ আল্লাহ মাফ করে দেন, দু চারটে ধরেন, তাতেই আমাদের পরেশান হাল, পরেশান হাল। দুনিয়াতে দেখুন পরেশানি হলে আমরা কারণ তালাশ করি না, করি এক লোকের বড় বড় ফোড়া হয়েছে, সে ভয় থাকবে, সে দৌড় দৌড় করবে, ভাই এ ফোড়া চিকিৎসা কি, বলবে ওই ওষুধ খান, কলম লাগান, হোমিওয়ালা বলে হিপার সালফার খান, হিপার সালফার খান, একটা চিকিৎসা কর। আর হামদর্দে গেলে বলবে সাফি খান, আপনার রক্ত দূষিত হয়ে গেছে, রক্ত দূষিত হয়ে গেছে, সাফি সাফি খান। তাহলে যে কোনো অসুখ হলে মানুষ বসে থাকে না, কারণ বের করে চিকিৎসা করে। আপনার লো প্রেশার হয়েছে, ডাক্তাররা বলবে আপনি খাওয়ার সেলাইন খান, সাময়িক চিকিৎসা, খাওয়ার সেলাইন, এটা মূল চিকিৎসা না। মূল চিকিৎসা হলো আপনি দুর্বল হয়ে গেছেন, ওখান থেকে লো প্রেশার হয়ে গেছে, আপনার প্রেশার বারবার নেমে যেতেছে, খাওয়া দাওয়ার এহতেমাম করেন, আর দেখেন আয়রন কম হয়ে গেছে কিনা, তো কলা টলা বেশি খান, কলা কচু বেশি খান, দিবেন না চিকিৎসা। যে কোনো সমস্যায় পড়লে আমরা তার কারণ খুঁজি, ওই কারণ অনুযায়ী ব্যবস্থাও নেই। আমরা যে আল্লাহর ওয়াদাগুলো পাইতেছি না, পূরণ হইতেছে না, তার কারণ খুঁজতে পারে না, এবং সে কারণ খুঁজে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে না, হবে কি না? তো কোরআন হাদিসে খুঁজলে ক্লিয়ার বোঝা যায়, কারণ হল আমাদের গুনাহ। মানুষ আল্লাহ রাসূলের আনুগত্য করলে আল্লাহ সুখে রাখবেন, আল্লাহর ওয়াদা, আল্লাহর من عمل صالحا من ذكر أو أنثى فهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون شد برا كليار بلدسي যদি মমিন হও, আমল ঠিক করো, আমি মাওলা তোমাকে শান্তির জিন্দেগি দান করবো, দুনিয়াতে কবরে হাসরে সব জায়গায় শান্তি দান করবো। ক্লিয়ার, আর আধা কাজ পড়লাম তোমাদের কর্মফল এটা ক্লিয়ার হয়ে গেল, সব গুণাগুলো কেন কর্মফল। অমাই আমল সু আন ইউজুজা বিহি, তোমরা যদি গুনাহ করো তো এর শাস্তি ভোগ করতে হবে। এই আয়াতগুলো মিলান কি প্রমাণ হবে? যদি আমরা আল্লাহর ওয়াদাগুলো চাই তাহলে আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে, আর যদি নাফরমানি করতে চাই, নাফরমানিকে বহাল রাখি, আল্লাহর ওয়াদা একটাও আমাদের ব্যাপারে কি হবে না, বাস্তবায়ন হবে না। বরং কোন কোন গুনাহ সম্পর্কে তো নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, এই গুনার এই শাস্তি দুনিয়াতে, আখেরাতে তো আছেই, এই গুনার এই শাস্তি। মাপে যদি কেউ কম দেয় তো কি শাস্তি? মাপে যদি কম দেয় তো দুর্ভিক্ষ হয় সেই এলাকায়, দোকানদাররা মাপে ওজনে, দোকানদাররা মাল বেচে না, এ ওজন করতে যদি কম দেয়, বাটখারা ঘষে হ্যাঁ 1000 গ্রামকে 900 গ্রাম বানায়, নবীদের ক্লিয়ার বলছেন এটা যদি করো দুর্ভিক্ষ। কি আসবে? দুর্ভিক্ষ আসবে। যাকাত যদি না দাও বা হিসাব করে না দাও যাকাত, বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে, অথবা এত বৃষ্টি দেওয়া হবে ফসল নষ্ট হয়ে যাবে। তো বৃষ্টি না হলেও ফসল হয় না, আর অতিবৃষ্টি হলেও ফসল তলায় সব পচে যায়। যাকাত হিসাব করে না দিলে অনাবৃষ্টি বা অতিবৃষ্টি হবে। তোমরা লেনদেনে যদি ওয়াদা ভঙ্গ করো, দুশ্মনদেরকে তোমাদের উপরে চাপাই দেওয়া হবে, দুশ্মনদেরকে চাপাই দেওয়া হবে। দুশ্মনের সামনে তোমরা কমজোর হয়ে যাবে। দেখেন লেনদেনে, লেনদেনে কায় কারবারে ওয়াদা ভঙ্গ করলে এই শাস্তি নবীনে বলে দিচ্ছেন। তোমরা যদি বেহায়াপনা করো, জেনা ব্যবচার করো, আজকাল টেলিভিশন, ভিসিআর, স্কুল কলেজ দ্বারা এগুলো ব্যাপক হয়ে গেছে, জন্ম নিয়ন্ত্রণের বডি পদ্ধতি, এর দ্বারা জেনা ব্যবচার ব্যাপক হয়ে গেছে। জমিন এই গুনার বরদাস্ত করতে পারতেছে না, তাই ভূমিকম্প হয়। এই গুণা যদি করো বেহায়াপনা, অশ্লীল অশ্লীলতা, হাদিস আছে তোমাদের মধ্যে এমন এমন রোগ দেখা দিবে যে রোগ তোমরা এর নাম আগেও শোনো নাই, আগে কোনদিন এই রোগের নাম শোনো নাই। আমাদের আগের লোকেরা এইডস শুনছে, এইডস এর নাম শুনছে? হ্যাঁ, ক্যান্সার শুনছে? আমাদের দাদারা ক্যান্সার শুনছে? আরো কি কি নাম নতুন নতুন, লন্ডন আমেরিকা একটা রোগ বেরোয়েছে, তার নাম আমি এখনো জানতে পারি নাই। এই রোগটা হওয়ার পরে মানুষের চেহারা অবিকল শুকুরের চেহারা হয়ে যায়, তারপর কিছুদিন পরে মারা যায়। এই এক রোগ বেরোয়েছে, মানুষের চেহারা শুকুরের চেহারা হয়ে পরে মারা যায়। তাহলে জেনা ব্যবচার, কুদৃষ্টি, কুদৃষ্টি, বেগানা মহিলাদের সাথে কথাবার্তা, তাদের সাথে দেখা সাক্ষাৎ করলে এই এমন এমন রোগ হবে যে রোগের নামও আগের লোকেরা শুনে নাই। তারপরে নবীজি বলছেন, তোমাদের শাসকরা যদি কোরআন হাদিস দিয়ে শাসন না করে, তাদের মন গড়া তরিকা দিয়ে শাসন করে, তাহলে জনগণের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লেগে যাবে, মারামারি কাটাকাটি লেগে যাবে। হইতেছে না দাঙ্গামা হাঙ্গামা? হইতেছে? গোড়া কোথায়? কোরআন দিয়ে শাসন করা হইতেছে না। ওই ইহুদি নাসারাদের তৈরি করা যে গণতন্ত্র, ওই গণতন্ত্র দিয়ে শাসন করা হইতেছে। আর এই গণতন্ত্র শরিয়াত এত কঠিন, আপনি একজন মুসলিম বিচারক, আপনি যদি কোরআনের আইন দিয়ে কোন সরের হাত কাটেন, তা আপনার গণতন্ত্রের আইনে, গণতন্ত্রের শরিয়াতে আপনার ফাঁসি হইতে পারে। ইসলামী আইন দিয়ে সরের হাত কাটি দিলেন, আপনি একজন হাইকোর্টের বিচারক, কোরআন অনুযায়ী করছেন। কোরআনের শরিয়াত আর গণতন্ত্রের শরিয়াত তো দুই, চোরের হাত কাটলেন কেন? গণতন্ত্র শরিয়াতে মারাত্মক অপরাধ, তাহলে বিচারকের ফাঁসি হইতে পারে, ঠিক কিনা? এই গণতন্ত্র, এটা না মানলে আমেরিকা সোলজার পাঠায়, হ্যাঁ সোলজার পাঠায় সেই দেশে যুদ্ধ করার জন্য, যেখানে তাদের ধর্ম বিঘ্নিত হয় আমেরিকা কি পাঠায়? এবং সেটার নাম দেয় কি? সি অ্যাঞ্জেল, সামুদ্রিক ফেরেশতা। ও খোদা বলে তো তার বাহিনীর নাম কি দিছে? ফেরেশতা নাম দিছে, দিয়ে সেই দেশকে সাহায্যতা করে, নাউজুবিল্লাহ মিন যালিম, এইগুলো করে। তো বলতেছিলাম, গুনাহের কারণে আমরা আল্লাহর ওয়াদাগুলো পাইতেছি না, ঠিক কিনা? আল্লাহ দুনিয়াকে বানাইছেন আখরাত বোঝার জন্য মিসাল, দুনিয়াকে কি বানাইছেন? আখেরাত বুঝবার জন্য। দুনিয়াতে দেখেন আমরা কোন কর্মচারীকে উন্নতি দেই, প্রমোশন দেই, বেতন বাড়াই দেই, তাই না, সুযোগ সুবিধা দেই, আবার কোন কর্মচারীকে বেতন কমায় দেই, ডিমোশন করে দেই, সকস করি, সাময়িক অব্যাহতি দেই, স্থায়ী অব্যাহতি দেই, দেয় কিনা, কেন দুই রকম কেন হল? যে কর্মচারী মালিকের কথা মানছে, মালিকের মর্জি অনুযায়ী চলছে, তার উন্নতি হয়ে যায়। আর যে কর্মচারী মালিকের সাথে বিদ্রোহ ঘোষণা করছে, মালিকের কথা অমান্য করছে, মালিকের মাল মেরে দিছে, মালিকের মাল আত্মসাত করছে, সে বিপদে পড়ে, ঠিক কিনা? দুনিয়ার যে নিয়ম, আল্লাহর ওখানে একই নিয়ম। আল্লাহ হল মালিক, আমরা তার গোলাম। যে আল্লাহকে মানতেছে, আল্লাহ তাকে প্রমোশন দিচ্ছে, তাকে অলি বানাই দিচ্ছে, তাকে সুখ শান্তি দিচ্ছে, মানতেছে না এটা প্রেশারের মধ্যে ফেলতেছেন, একে আজাব গজবের মধ্যে ফেলতেছেন। আমরা কর্মচারীর সাথে যে ব্যবহার করি, আল্লাহ তার গোলামদের সাথে কি করেন? সেই ব্যবহার করেন। কাজেই ওলামাদের কাছে আমাদের জানতে হবে সমস্যা কি, সমাধান কি, সমস্যা কি, সমাধান কি। আজকে আমাদের তো না এলেম আছে না আমল আছে, সহি এলেমও নেই আমলও নেই। একটা ভূমিকম্প হয়েছে, কিল্লে ভূমিকা হয়েছে, বাংলাদেশের প্লেট ইউরোপিয়ান প্লেটের মধ্যে ঢুকে গেছে, কি হইল এটা? কোনো সমাধান হল? কোরআনে কি বলতেছে? তোমাদের গোনার কারণে জমিন তোমাদের গোনা বহন করতে পারতেছে না, তাই কাঁপতেছে। আর রে কইতেছে কি, বাংলাদেশের প্লেট ইউরোপিয়ান প্লেটে ঢুকে গেছে, তাহলে আমাদের কোনো দোষ নেই। বিজ্ঞানীরা এমন ব্যাখ্যা দিচ্ছে আমাদের কোনো গলত, আমাদের দোষ। আমার পিসা বুজুর হজরত মাওলানা শাহ আবরারুল হক উনি একটা উদাহরণ দিচ্ছেন। এক লোক বিদেশে থাকে, দেশে তার অনেক সোনা দানা আছে, বুঝছেন তো? এই মিসালটা দিয়ে আজকের বয়ান শেষ। তো দেশে অনেক সোনা দানা আছে, এটা সংরক্ষণ করার জন্য উনি তিনটি ব্যবস্থা নিচ্ছেন। কয়টা? এটা সিন্ধুকে আটকাইছেন, ওই সিন্ধুকটা যাতে সবসময় তালা দেওয়া থাকে, এর জন্য লোক নিয়োগ দিচ্ছেন, এটা খোলা রাখবে না। সিন্ধুকটা যে কামরায় আছে, ওই কামরাটা তালা লাগাইছেন, ওখানে লোক দিচ্ছেন, আমার বাড়ির অন্য কামরা খোলা থাকুক, এই কামরাটা কি করবো না, খোলা রাখবে না। আবার পুরা বাড়ির যে বাউন্ডারি, ওর একটা গেট আছে না, ওইখানে মজবুত দারোয়ান বসাইছে, ওরও দায়িত্ব দিছে, কেউ আসলে পরিচয় পাইলে খুলবা, যে পরিচয় নেই চিনো না খুলবা না, খোলা রাখবা না, গেট সবসময় লক থাকবে, কেউ আসলে পরিচিত হইলে খুলবে। তিনজনের দায়িত্ব দিছে, সিন্ধুকের লোক বসেছে, ওই কামরার ওখানে লোক বসেছে, মেইন গেটে লোক বসেছে। তিনও দারোয়ান এইরকম গাফেল, হ্যাঁ ওই গেটেরটাও গেছে সিগারেট খাইছে, গেট খুলি, কামরারটা গেছে চা খাইছে, হ্যাঁ, আর সিন্ধুকেরটা ও গেছে নাস্তা করতে, সবগুলো দরজা খোলা, মেইন গেটও খোলা, কামরাও খোলা, সিন্ধুকও খোলা। এইগুলো তো চোরেরা খোঁজ খবর রাখে, চোরের ডিউটি কি, এইগুলো খোঁজ খবর রাখা। হ্যাঁ, এই জন্য যারা শহরে থাকে কোন সময় তালা দিয়ে দেশে যাবেন না। হ্যাঁ, চোরেরা যে কোনো তালা খুলতে পারে, সাত টপকায় এসে তালা খুলে সব নিয়ে যাবে, কোন সময় তালা দিয়ে দেশে যাবেন না, কি করবেন? লোক রেখে দেবেন, লোক লোক কেয়ারটেকার রেখে দেবেন। তা নাহলে আপনি যে মাল রেখে গেলেন এগুলো সব দাবি ভুলে যান, কোন মালের আর দাবি করেন না। যদি পান ফিরে আসে অ্যাক্সিডেন্টলি পাইলেন, আর যদি না পান এটাই স্বাভাবিক। আর যদি মাল না পান এটাই স্বাভাবিক নিয়ম, আর যদি পান তো বুঝলি অ্যাক্সিডেন্ট হয়েছে, মালটা পাইছি। এখন ওই লোকের সোনা দানা সব কিছু চুরি হয়ে গেছে, মেইন গেট খোলা চোর ঢুকছে, ঢুকে ভিতর আসে দেখায় কামরাও খোলা, কামরায় ঢুকছে, কামরায় খুলে দেখে সিন্ধুকও কি খোলা, তাড়াতাড়ি ব্যাগের মধ্যে ঢুকায় চোখের পলকে কাটি পড়ছে। আর এই রিপোর্ট গেছে ওই লোকের কাছে, ওই লোক তো তাড়াতাড়ি জরুরি ভিত্তির টিকিট করে দেশে চলে আসছে, সারা জীবনের অর্জিত সোনা দানা সব চুরি হয়ে গেল কেমনে। আর সে তিনু দারোয়ানকে ডাকছে, তিনু দারোয়ানরে ডাকলে ওরা কেউ দোষ স্বীকার করতেছে না, একজন আরেকজনের দোষ দিচ্ছে। কেউ করতে মেন গেট গেটের যে দারোয়ান এর দোষে এটা হয়েছে, ও মেন গেট খোলা রাখলো কেন, এই জন্য তো চোর ঢুকছে। আর একজন দোষ দিচ্ছে ওই যে কামরার তালা দিয়ে লাগানোর দায়িত্ব, কামরাটা খুললো কেন, আমি মেনটা খুলছি খুলছি, ও কামরাটা খুললো কেন। আর একজন দোষ দিচ্ছে কারে, ওই সিন্ধুকের দায়িত্বশীল রে, আমি কামরা খুলছিলাম ঠিক আছে, ওটা তালা লাগানো থাকতো ওটা খুলছে কেন। তো তিনজন তিনজনের দোষ দিচ্ছে, তো কি ফায়দা, এ তো সমস্যার সমাধান হবে। তিনজন তিনজনের দোষ দিচ্ছে, বাস্তব কি তিনজন দায়ী, বাস্তব কি তিনজন দায়ী। আজকাল হয় আমরা ওই প্রকৃতির দোষ দিচ্ছি, কিসের দোষ দিচ্ছি, যে বাংলাদেশের প্লেট ইউরোপিয়ান প্লেটে ঢুকে গেছে এই দোষ দিচ্ছি, অথবা এ ওরে দোষ দিচ্ছে ও এরে দোষ দিচ্ছে, একজন আর একজনের কি করতেছে দোষ দিচ্ছে। আসলে পাবলিকও দোষী আলেমরাও দোষী, পাবলিকরা আলেমের কাছে আসে নাই, আলেমদের যে পরিমাণ পাবলিকের জন্য সময় দেওয়ার দরকার ছিল, তাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য সেই পরিমাণ সময় দেয় নাই, তাদের হাতে পায়ে ধরে গোনা থেকে বিরত রাখার দরকার ছিল, হাতে পায়ে ধরে ফাজাইলের তবলিগে একটা হাদিস আছে না, একটা জাহাজ চলতেছে পানির ব্যবস্থা কোন তালায়, দোতালায়, আর নিচের অলরা মনে করলো বারবার দোতলায় যেতে হয়, দোতলার লোকজনরা ডিস্টার্ব করতে হয়, অথচ পানি তো আমাদের বেশি কাছে, পানি আমাদের বেশি কাছে, একটা তক্তা খুললেই পানি পাবো বলো, কিন্তু একটা তক্তা খুললে তারপর কি হবে, সব বেকুবরা পড়ছে নিচতলায়, আর সাইকোলজিস্টরা পড়ছে দোতলায় মুক্তিরা। এখন এরা তক্তা খুলতে আরম্ভ করছে, সাইকোলজিস্টরা কইল খুলুক গাদাগুলো মরবে আমাদের, নিচতলার একটা তক্তা খুললে ওই বেকুবরা মরবে আর সাইকোলজিস্টরা মরবে না, মুফতি আজমরা মরবে না, ব্যাংকগুণ মরবে, ঢাকায় বলে ব্যাংকগুণ মানে সবাই মরবে, সবাই মরবে, কাজে তক্তা খোলার আগে হাতে পায়ে ধরে ওদের থামাইতে হবে, ভাই তোরা আমাদের গায়ের মধ্যে যা, বা দরকার আমরা পানি দিয়ে আসবো তোদেরকে, তোরা তক্তা খুলিস করতে হবে না। কিন্তু আমরা আলেমরা এই কাজটা করি নাই, করি নাই, ওরা নাচ গান দিছে মরুক, আরে নাচ গান দিছে মরুক, যখন গজব গজব নাজল হবে তো নাচ গানের প্যান্ডেলে হবে, তো পুরো দেশের উপর হবে, ওরা দিছে নাচ গান, গজব তো নাচ গানের প্যান্ডেলের উপর আসবে না, পুরো দেশের উপর আসবে, মসজিদের উপর আসবে, তখন কি হবে, এই জন্য একজন আর একজনকে দোষ দিয়ে কোনো লাভ নেই, আমরা সবাই দোষী, আমাদের সবাইকে তওবা করতে হবে, আরো দায়িত্ব সচেতন হইতে হবে। এই ব্যাপারে এখন যে ব্যাপারটা শুরু করছি, আমি তো সমস্যা তুলে ধরলাম, সমাধান কি? এই সমাধানের পয়েন্ট কিন্তু করি নাই, খালি এতটুকু বলছি যে আমরা আমাদের এলেম নেই, আর যদি টুকটাক আছে কি নেই, আমল নেই। এলেম আসবে কেমনে, আমল আসবে কেমনে, এসব বিষয়ে বুঝতে হবে না? আজকে সময় যেহেতু কম হয়ে গেছে, এই জন্য আজকে আর এই বিষয়টা বলতেছি না, এই পর্যন্ত মনে করে রাখেন। এর পরের থেকে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে সামনের মজলিসে বলা হবে, আল্লাহ তৌফিক দান করুক। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা ষোলই মার্চ আমাদের সামনে প্রোগ্রাম, ষোলই মার্চ শুক্রবার, আরবি সম্ভবত 28 হইতে পারে, আরবি জুমাদা লোকরাজ কি হইতে পারে, 28 হইতে পারে। এই তারিখটা আমরা খেয়াল রাখি, ইনশাল্লাহ আমাদের মজলিস চলবে। মজলিসে দুরুদ শরীফ পড়তে বলা যাবে না, কারণ দুরুদ শরীফ পড়ার হুকুম দিলে কেউ না পড়লে সে গুনাহগার হবে। নবীজির নাম শুনে না পড়লে তো এমনি গুনাহগার হবে, হুকুম দিক আর না দিক, বুঝছেন না? এটা ঠিক না। এত দুরুদ শরীফ পড়া যাবে শুনিয়ে, হুকুম দেওয়া যাবে না, এটা ঠিক না। দুরুদ শরীফ সর্বাবস্থায় পড়তে হবে, তা নাহলে তাকে কঠিনতম বকিল বলা হয়েছে, এবং নবীজি তার জন্য বদদোয়া দিচ্ছেন, জিবরিল আলাইহিস সালাম আমিন করছেন, তো হুকুম দেওয়া ছাড়াই। আমার ছাত্রের বাবা ব্যাংকে চাকরি করে, টিউশনের বেতন আমার জন্য হারাম হবে কিনা? ওই ছেলের বাবাকে জিজ্ঞেস করেন, উনি বেতন কোত্থেকে দেয়? একটা মানুষের তো কয়েক রকম ইনকাম হইতে পারে, পারে না? সে ব্যাংকে চাকরি করে, সে বাপের তো একটা বাড়ি পাইছে, ওখান থেকে ভাড়া পায়, নানা রকম থাকে না? যদি ব্যাংকের থেকে দেয় তা তো ওটা হারামই হবে আপনার জন্য। আপনি মেহনত করে নিচ্ছেন, কিন্তু দিচ্ছে তো হারাম, তা হারামই হবে। আর যদি বলে যে না আমি এটা হালাল পয়সা থেকে দিচ্ছি, আমার আরো সোর্স আছে, আমার ইনকামের আরো রাস্তা আছে, সেখান থেকে দিচ্ছি, তাহলে হালাল হবে। ঘরে একটি নষ্ট কম্পিউটার, পিসি ও পুরাতন মনিটর আছে, এর ভালো মন্দ ব্যবহার সম্পর্কে সবাই অবগত, এটাকে বিক্রি করে এর টাকা দান করতে পারব? যদি প্রথমজন কিনছিলেন হালাল টাকা দিয়ে কিনে থাকেন, তাহলে এখন বিক্রি করার পর টাকাটা কি থাকবে? হালাল। প্রথম কিভাবে কিনছিল ওই টাকাটা কি ছিল তার উপর নির্ভর করবে, ওই টাকা হালাল হলে এখন বেচার টাকাও কি হালাল। অহেতুক কথাবার্তা ও গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমি আমার প্রতিবেশীদের ঘরে যাই না, তারাও আসে না, তাদের সাথে আমার মৌখিক সম্পর্ক ভালো, কিন্তু হাদিয়ার কোনো লেনদেন হয় না। আমার সামনের ঘরে প্রতিবেশী বেপর্দায় চলে, তাদের একজন পার্লারেও কাজ করে এবং সবাই প্রায় বেনামাজি, সব দিনদার মহিলারা তাদের সাথে উঠা বসা করে, তাদের সাথে একদম সম্পর্ক কাট অফ না করে কোন সময় গুনাহ থেকে বেঁচে দাওয়াত দেওয়ার নিয়েছে যাওয়া দরকার। হ্যাঁ, তাদের মহিলা বেপর্দা হোক, আপনার তো তার দিক তাকানো জরুরি না, সে বেপর্দা। আমাদের তো বিভিন্ন খানে গেলে, বিমানে গেলাম, কোথাও গেলাম, তো বেগানা মহিলা আসতেছে না, আমি হজ করতে যেতেছি, বিমানে আমার সামনে বেগানা মহিলা আসবে না, কত সাজগোজ করে আসতেছে, কি করবেন এখন? আপনি কিছুই খাবেন না, খান, কিন্তু আপনি ওর সৌন্দর্য উপভোগ করেন না। ওই মহিলার সৌন্দর্য উপভোগ করা না করা আপনার হাতে, আপনি তাকে ভালো করে তাকায় তাকায় দেখতে পারেন, এর নাকটা খাড়া না বোসা, আবার নাও দেখতে পারেন, আপনার হাতে, আপনি সৌন্দর্য উপভোগ করেন না। তাহলে সে সামনে থাকা সত্ত্বেও তাকে দাওয়াত দেওয়া, নামাজের কথা বলা আপনার জন্য কি আছে? জায়গা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।